হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে এখন বুধবার রাত, আর এখানে ওয়াশিংটনে বুধবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে মিয়ানমারের ত্রাণ ও পুনর্বাসন ও সমাজ কল্যাণ মন্ত্রীর বাংলাদেশ সফর সম্পর্কে আমির খসরুর রিপোর্ট।
রোহিঙ্গারা নাগরিকত্ব প্রাপ্তি নিজ বাস্তুভিটায় ফেরত যাওয়ার নিশ্চয়তা পেলে মিয়ানমারে ফেরত যাবেন বলে মন্ত্রীকে জানিয়েছেন।
রয়েছে কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের প্রতিবেদন।
পঞ্চায়েত নির্বাচনে ভোট পড়বার আগেই 11% আসনে জয় পরাজয়ের নিষ্পত্তি হয়ে গেল, বিরোধীরা প্রার্থী দিতে না পারায়।
আজকে নিয়মিত পরিবেশনায় হ্যালো ওয়াশিংটনের বিষয়, সিরিয়ায় সাম্প্রতিক কথিত রাসায়নিক হামলা এবং বিশ্ব প্রতিক্রিয়া। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। আলজেরিয়ার সৈন্যদের বহনকারী সামরিক বাহিনীর একটি পরিবহন বিমান আজ বিধ্বস্ত হওয়ায় 257 জন প্রাণ হারিয়েছে বলে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। কর্মকর্তারা বলছেন যে বিমানটি উড়াল দেবার অব্যবহিত পরই রাজধানী অ্যালজিয়ার্স থেকে প্রায় 25 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বোফারিক বিমানঘাঁটির কাছে বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে রয়েছে 247 জন যাত্রী এবং 10 জন বিমানকর্মী। ঘটনার শিকার অধিকাংশই ছিল সৈন্য এবং তাদের স্বজন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে মরদেহ শনাক্ত করার জন্য তা আইন নাজদা শহরের সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মন্ত্রক আরও জানিয়েছে যে বিমানটির আলজেরিয়ার দক্ষিণ পশ্চিমের তিনদৌফ যাবার কথা ছিল। বিমান বিধ্বস্ত হবার কারণ অবশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লেবাননে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত একথা বলার পর যে সিরিয়ার দিকে নিক্ষিপ্ত যে কোনো ক্ষেপণাস্ত্রকে রাশিয়া গুলি করে নামাবে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বলেছেন যে রাশিয়ার প্রস্তুত থাকা উচিত, কারণ তার কথায় ক্ষেপণাস্ত্র আসছে। এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, তার কথায়, গ্যাস দিয়ে হত্যাকারী যে জানোয়ার নিজের জনগণকে হত্যা করে আনন্দ পায়, আপনাদের তার সহযোগী হওয়া উচিত নয়। রাশিয়ার জবাব ছিল যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের লক্ষ্য হওয়া উচিত, সন্ত্রাসবাদীরা সিরিয়ার বৈধ সরকার নয়। ক্রেমলিনের মুখপাত্র দমিত্রি পেসকভ আজ বলেছেন, সিরিয়ায় সম্পৃক্ত সকল পক্ষের উচিত হবে এমন সব কর্মকাণ্ড থেকে নিজেদের বিরত রাখা যা ওই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। শনিবার থেকে সিরিয়ার পরিস্থিতি আরও উত্তেজনাকর হয়ে উঠেছে, যখন রাসায়নিক আক্রমণ বলে সন্দেহ করা হচ্ছে এমন হামলায় গাউতা শহরের পূর্বাঞ্চলে অন্তত 40 জন প্রাণ হারায়। যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের অনেকেই মনে করছে যে সিরীয় বাহিনী এই ঘটনার জন্য দায়ী। অন্যদিকে সিরিয়া এবং রাশিয়া একথা নাকচ করে দিয়েছে যে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সামরিক বাহিনী রাসায়নিক হামলা চালিয়েছিল। মিয়ানমারের নাগরিকত্ব, নিরাপত্তা এবং নিজ বাসভূমি ফিরে যাওয়ার নিশ্চয়তা পেলে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাবেন। মিয়ানমারের সমাজ কল্যাণ মন্ত্রী উইন মিয়ান তাই কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শনের সময় মন্ত্রীর কাছে রোহিঙ্গা শরণার্থীরা একথা বলেন। ঢাকা থেকে আমির খসরুর ইমেইল বার্তা।
কক্সবাজারের কুতুব আলম রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় মিয়ানমারের মন্ত্রী সাংবাদিকদের বলেন,
The most important thing is to start the repatriation process as soon as possible.
বললেন, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা, একাজে যত বাধাবিঘ্ন রয়েছে তা দূর করতে সক্ষম হব। মিয়ানমারের মন্ত্রী ওই ক্যাম্পের 40 জন রোহিঙ্গা নারী পুরুষের সাথে কথা বলেন। রোহিঙ্গারা বলেন, বললেন, আমাদের যদি রোহিঙ্গা হিসেবে নাগরিকত্ব নিশ্চিত করা, নিজ বাস্তুভিটায় ফেরত যাওয়ার সুযোগ এবং নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের নিশ্চয়তা দেওয়া হয়, তাহলেই আমরা মিয়ানমারে ফেরত যাব। মিয়ানমারের মন্ত্রীর ক্যাম্প পরিদর্শন উপলক্ষে কিছু সংখ্যক রোহিঙ্গা বিক্ষোভ প্রদর্শন করলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। মিয়ানমারের মন্ত্রীর বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের কর্মসূচি স্থির রয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
মিয়ানমারের ঔপনিবেশিক আমলে সরকারি গোপনীয়তা বিষয়ক তথ্য আইন লঙ্ঘনের অভিযোগে রয়টারে 2 জন সাংবাদিক বিচারের সম্মুখীন হতে যাচ্ছেন। ওই মামলা বাতিল করে দেওয়ার একটি অনুরোধ আদালত প্রত্যাখ্যান করেছে। বিচারক লেভিন আজ বলেছেন যে এই 2 জন সাংবাদিক 31 বছর বয়সী ওয়ালন এবং 27 বছর বয়সী কিয়াও সো উর বিরুদ্ধে এই অভিযোগ করার যথার্থ কারণ রয়েছে এবং তাঁদের মুক্তি দেওয়া উচিত নয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে যে এই সিদ্ধান্ত আতঙ্কিত করার মতো, তবে সম্পূর্ণ অপ্রত্যাশিত নয়, কারণ এটি হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা এবং সাধারণভাবে মানবাধিকারের উপর মিয়ানমারের অব্যাহত দমন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইয়াঙ্গুনের একটি রেস্টুরেন্টে 12 ডিসেম্বর দুজন পুলিশ রয়টারের এই সাংবাদিককে হাতে একগাদা কাগজ ধরিয়ে দিয়ে তাদের গ্রেপ্তার করে। এই সাংবাদিক দুজন রাখাইন রাজ্যে নির্মম সামরিক অভিযান চালাচ্ছিল, যার ফলে হাজার হাজার রোহিঙ্গা মুসলমান গত অগস্ট মাস থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। সরকারি গোপনীয়তা রক্ষা আইনের আওতায় তারা যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাদের 14 বছর কারাদণ্ড হবে। এই আইনটি 1923 সালে করা যখন মিয়ানমার শাসন করত ব্রিটেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছে। বাংলাদেশে টানা 4 দিনের ছাত্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের ঘোষণা দিয়েছেন। ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
বুধবার জাতীয় সংসদে তিনি বলেছেন, যেহেতু ছাত্ররা কোটা ব্যবস্থা চায় না, সেহেতু এখন থেকে আর কোটা থাকবে না।
জেলায় জেলায় যে ইউনিভার্সিটি, সেখানেও তারা রাস্তায় নেমে গেছে। তারা যখন নেমে গেছে, যখন জেলায় যারা তারাও চায় না, যখন এরাও চায় না, কেউই চায় না,
আন্দোলনকারী শিক্ষার্থীরা কোটা পদ্ধতি সংস্কার চেয়েছিল, বাতিল চায়নি। প্রধানমন্ত্রী ঘোষণার পরপরই আন্দোলনকারীরা কাল সকাল পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত করেন। আন্দোলনের সমন্বয়ক হাসান আল মামুন জানান, প্রধানমন্ত্রীর বক্তব্যের বিভিন্ন দিক বিশ্লেষণ করে তারা সিদ্ধান্ত জানাবেন। আন্দোলনকারীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, যারা ভিসি বাসভবনে হামলা চালিয়েছে তাদের বিচার হতে হবে, লুটের মাল কোথায় আছে তা ছাত্রদেরই বের করে দিতে হবে। উল্লেখ্য যে ছাত্র বিক্ষোভ শুধু শাহবাগী সীমাবদ্ধ ছিল না, সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে যে যুক্তরাষ্ট্রে পাকিস্তানি কূটনীতিকদের সফরের উপর কোন রকম নিষেধাজ্ঞা নেই। এর আগে এরকম খবর বেরিয়েছিল যে তাদের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হতে পারে। পাকিস্তানি ও ভারতীয় সংবাদ মাধ্যম বলেছে যে ট্রাম্প প্রশাসন পাকিস্তানি কর্তৃপক্ষকে এ ব্যাপারে একটা নোটিশ দিয়েছে যে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের দূতাবাস ও কনসুলের দপ্তরের কূটনীতিকরা অনুমতি ছাড়া 40 কিলোমিটারের বেশি দূরে যেতে পারবেন না। ওই খবরে বলা হয়েছিল যে মে মাস থেকে এই পদক্ষেপ কার্যকর হবে। কর্মকর্তারা বিধিনিষেধ আরোপের খবরের সত্যতা অস্বীকার করলেও পরিষ্কারভাবে বলেননি যে তা মে মাস থেকে কার্যকর হবে কিনা। ওয়াশিংটনে পাকিস্তানের দূতাবাস ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছে যে তারা এই নিষেধাজ্ঞা সম্পর্কে কোনো তথ্য পায়নি। এই নীতি পরিবর্তনের খবর সম্পর্কে এখনও পর্যন্ত হোয়াইট হাউস থেকে কিছু জানানো হয়নি। আফগানিস্তানের যুদ্ধ এবং তালিবান ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানের সামরিক বাহিনীর সংশ্লিষ্টতা নিয়ে ইসলামাবাদ ও ওয়াশিংটনের মধ্যে টানটান উত্তেজনার মাঝেই এই খবর আসলো। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম উঠল এক পাকিস্তানি কূটনীতিকের। একই সঙ্গে ওই কূটনীতিকের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির আবেদন নিয়ে ইন্টারপোলের দ্বারস্থ হওয়ার প্রস্তুতিও শুরু করেছে এনআই। আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের ইমেলে ভিডিও রিপোর্ট।
তদন্তকারী এজেন্সির দাবি, শ্রীলঙ্কায় পাক হাইকমিশনের পদে কর্মরত থাকার সময় আমির জুবেইর সিদ্দিকী নামের ওই কূটনীতিক দক্ষিণ ভারতের বিভিন্ন শহরে 26/11 ধাঁচে হামলার ছক করেছিলেন। তার নিশানায় ছিল দেশের সামরিক ঘাঁটি, পরমাণু কেন্দ্র, দূতাবাস সহ একাধিক বন্দর। দক্ষিণ ভারতে অবস্থিত আমেরিকা ও ইসরায়েলের দূতাবাসে হামলার ষড়যন্ত্রে পাক কূটনীতিক আমির জুবেইর সিদ্দিকী জড়িত বলে অভিযোগ করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। গত ফেব্রুয়ারি মাসে সিদ্দিকীর নামে চার্জশিট জমা দিয়েছে এনআইএ। 2009 থেকে 2016 সাল পর্যন্ত শ্রীলঙ্কার পাক হাইকমিশনে কর্মরত ছিলেন সিদ্দিকী। সেখান থেকেই ভারতের ওই জঙ্গি হামলা চালানোর ছক কষেছিলেন তিনি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এই অডিও রিপোর্টের পর আরেকটি বার্তা। পঞ্চায়েত নির্বাচন শুরুর আগেই 11% আসনে বিজয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। বিরোধীরা কোনো প্রার্থী না দেওয়ায় এই ঘটনাটি ঘটে। জানাচ্ছেন কলকাতা থেকেই আমাদের অপর সংবাদদাতা গৌতম গুপ্ত।
1990 সালে 9% এবং 2003 সালে আবারও এই 11% আসনে বামফ্রন্টের প্রার্থীরা এইভাবেই জয়ী হয়েছিলেন কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়া। এবার এইভাবে জয়ের সংখ্যা আরও বাড়তে পারে মনোনয়ন প্রত্যাহারের দিনটা পার করে গেলে। রাজনৈতিক পর্যবেক্ষকদের আশঙ্কা, ভোটাভুটি ছাড়াই অন্তত 30% আসনে জয় পরাজয় নিষ্পত্তি হয়ে যেতে পারে। শাসক তৃণমূল কংগ্রেস ছাড়াও ময়দানে কিন্তু রয়েছে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি। কিন্তু তৃণমূল কংগ্রেসের দাপটের কাছে তারা পেরেই উঠছে না। রাষ্ট্রবিজ্ঞানী বিশ্বনাথ চক্রবর্তী মনে করছেন, গণতন্ত্রের পক্ষে এমন অবস্থা বিপজ্জনক এবং অবাঞ্ছিত। সারা ভারতেই গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবং ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভে 190 মিটারে 1575 কিলোহার্টজে।
হ্যালো,
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত পরিবেশনা সাপ্তাহিক অনুষ্ঠান কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, সিরিয়ায় সাম্প্রতিক কথিত রাসায়নিক হামলা এবং বিশ্ব প্রতিক্রিয়া। সঞ্চালন করছেন শেগুফতা নাসরিন কুইন।
ধন্যবাদ তাহেরা। শুভ সন্ধ্যা হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় সিরিয়ায় সাম্প্রতিক কথিত রাসায়নিক হামলা, বিশ্ব প্রতিক্রিয়া। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন বিশিষ্ট অতিথি আছেন। আমাদের সঙ্গে আজ যোগ দিচ্ছেন ঢাকা থেকে ডক্টর দেলওয়ার হোসেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক। এছাড়াও তিনি পূর্ব এশিয়া সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক। ডক্টর দেলওয়ার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আমাদের সঙ্গে আরও যোগ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাইদ ইফতেকার আহমেদ, তিনি আমেরিকান পাবলিক ইউনিভার্সিটির স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজের অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি। ডক্টর সাইদ ইফতেকার আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে।
ধন্যবাদ।
শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। আমি আবার বলছি, নম্বরটা 2026193062। এছাড়া আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। তাহলে শুরু করা যাক। আমাদের অনেক শ্রোতাই ইতিমধ্যে ফোন করছেন। হ্যালো,
আমি সন্দীপ বিশ্বাস, জঙ্গিপুর মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত থেকে বলছি। সিরিয়াতে ঘটে চলা নাক্কারজনক এবং এই যে নরসংহার বিগত কয়েক বছর যাবৎ আমরা দেখছি, সেই দৃশ্যের আবার এক নতুন হৃদয় বিদারক দৃশ্য আমরা টিভির পর্দায় সংবাদপত্রে দেখলাম। এই দৃশ্য তো মানবতার লজ্জা। আমি এই দৃশ্যটা দেখার পর প্রথমে আমার ঘরে যে দুটি ছোট ছোট বাচ্চা মেয়ে আছে, আমার তাদের মুক্তি ফুটে উঠেছিল। সেই বাচ্চাগুলো আত্মনাদ, আমাকে সারা রাত ঘুমাতে দেয়নি। আমি এই দৃশ্য দেখে এতই ব্যথিত এবং আমি এতই নিজেকে লজ্জিত মনে করি যে আমরা আজ আধুনিক বিশ্বে নিজেকে শ্রেষ্ঠ প্রাণী হিসাবে দাবি করি কেন? তবে আমার এটাই প্রশ্ন যে এই মুক্তি, এই দৃশ্য থেকে আমরা কবে মুক্তি পাব? আমরা এই দৃশ্যটা দেখতে চাইছি না। এইটার কি বন্ধ হবে না? আমরা কি এই দৃশ্য, আমাদের কি আবার অদূর ভবিষ্যতে আবার দেখতে হবে?
ধন্যবাদ সবুজ বিশ্বাস। অনেকের মনের কথাই আপনি তুলে ধরেছেন আপনার মন্তব্যে এবং প্রশ্নে। আমি প্রথমেই যাচ্ছি ডক্টর ইফতেকার আহমেদের কাছে। ডক্টর ইফতেকার আহমেদ, আপনি কি বলেন?
ধন্যবাদ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটি মৌলিক প্রশ্ন। এটির সহজ কথায় এর কোন উত্তর নেই, কারণ বিশ্ব পরিস্থিতি যেদিকে যাচ্ছে এবং সিরিয়ার যদি রাজনীতি আমরা বিশ্লেষণ করি এবং মধ্যপ্রাচ্যের যে রাজনীতি যদি আমরা বিশ্লেষণ করি, এর সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু এর উত্তরগুলি যুক্ত। যেভাবে মধ্যপ্রাচ্যে ধর্মকে কেন্দ্র করে একটি সন্ত্রাসবাদী আন্দোলন সেখানে দানা বেঁধে উঠেছে এবং তার সঙ্গে বিশ্বের বিভিন্ন পরাশক্তি যুক্ত হয়েছে, তার সমস্ত কিছুর ফলে কিন্তু আজকে আমরা সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে এ ধরনের অবস্থা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমার কাছে মনে হয়, এবং পরিস্থিতি ক্রমশই আরো জটিল হচ্ছে, আপনি নিশ্চয়ই দেখেছেন কয়েক ঘন্টা আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে উনি সিরিয়াতে বোধহয় মিসাইল অ্যাটাক করতে যাচ্ছেন, অপরদিকে রাশিয়া হুঁশিয়ার করেছে যদি মিসাইল অ্যাটাক করা হয় তাহলে তারা পাল্টা ব্যবস্থা নেবে। অর্থাৎ পরিস্থিতি ক্রমশই আরো ঘোলাটে হচ্ছে। সুতরাং আমার কাছে যেটা মনে হয়, যতক্ষণ পর্যন্ত বিশ্বের পরাশক্তিগুলো তাদের এ ধরনের সামরিক শক্তি প্রদর্শনের যে মনোভাব সেখান থেকে বেরিয়ে এসে কূটনৈতিক উপায়ে, রাজনৈতিক উপায়ে, আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ একটা পথে এ সমস্যার সমাধানের দিকে অগ্রসর না হবেন এবং একে অন্যের যে সামরিক শক্তি তা একটি তৃতীয় দেশে, অর্থাৎ আমরা যেটা শীতল যুদ্ধের সময় দেখেছিলাম যে তথাকথিত তৃতীয় বিশ্বের এক একটি দেশে, অর্থাৎ পরাশক্তিগুলো নিজেরা যুদ্ধ না করে তৃতীয় বিশ্বের কোনো একটি দেশকে যুদ্ধের গ্রাউন্ড হিসেবে বেছে নিয়ে যে যুদ্ধ তারা করেছিল, যেটাকে আমরা কোল্ড ওয়ার বলি, সেই কোল্ড ওয়ার মেন্টালিটি যেটা আমরা দেখতে পাচ্ছি আবার বিশ্ব রাজনীতির সামনে চলে এসছে, সেই যেই কোল্ড ওয়ারটাকে আমরা ফেলে এসেছিলাম পিছনে, সেই সেই মেন্টালিটিকে যদি আমরা বর্জন করে বিশ্বের পরাশক্তিগুলো যদি আজকে শান্তি এবং মানবতার পক্ষে দাঁড়ায় তাহলেই এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব। কিন্তু তারা যদি সেটা না করে, আবার যদি শীতল যুদ্ধের যে মনোবৃত্তি সেখানে যদি তারা ফিরে যায়, তাহলে এই সমস্ত সমস্যার আসল সমাধান হবে বলে আমার কাছে মনে হয় না।
ধন্যবাদ ডক্টর দেলওয়ার হোসেন, আপনি কি বলেন?
ধন্যবাদ। এটি আমিও ডক্টর সাহিদের সাথে একমত যে এটি অত্যন্ত মৌলিক প্রশ্ন এবং বর্তমান বিশ্ব সভ্যতা আমরা জানি যে অনেক এগিয়েছে, কিন্তু পাশাপাশি এই সভ্যতার যে অগ্রসরতা বা সভ্যতার যে অগ্রগতি তার সঙ্গে আমরা যে বিষয়গুলি দেখছি, বিশেষ করে বিশ্ব রাজনীতিতে বিশেষ করে গত প্রায় দেড় দশক ধরে যে ঘটনাগুলো আমরা লক্ষ্য করছি মধ্যপ্রাচ্যে বা আফগানিস্তানে কিংবা আমাদের বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে রোহিঙ্গাদের কেন্দ্র করে, সেই মানবতার প্রশ্ন বারবার সামনে চলে আসে। এবং বিশ্ব মধ্যপ্রাচ্যের কথা বলতেই হয়, এবং আমরা আজকের যে আলোচনার বিষয় সিরিয়াতে যে সংকটটি, যেটি আমরা জানি 2011 সাল থেকে শুরু হয়েছে এবং বিশেষ করে ওখানে যে গৃহযুদ্ধ চলছে এবং সেটিরই বিভিন্ন মাত্রায় আমরা লক্ষ্য করেছি। এবং যেটি আপনি আপনার অনুষ্ঠানের শুরুতে বলেছিলেন যে এই যে রাসায়নিক অস্ত্র প্রয়োগের ফলে যে ধরনের আপনার নৃশংস এক ধরনের হত্যাকাণ্ড ঘটেছে আপনার শিশুদের উপরে, এটি একটি মানে বিশ্ব সভ্যতার জন্য একটি বড় একটি প্রশ্ন আমাদের সামনে চলে আনছে, যেখানে আমরা বলছি যে আমরা অনেক দূর এগিয়েছি এবং বিশ্বের যে বিভিন্ন পরাশক্তি আছে, যেটি উনি বলছিলেন, বা বৃহৎ শক্তিগুলো যারা তারা বিশ্বে শান্তি বা নিরাপত্তা রক্ষার জন্য তাদের বিশেষ দায়িত্ব আছে, তারপরেও আমরা দেখছি যে এই ঘটনাগুলো ঘটছে। এবং সেটি আসলে যেমন এখানে সিরিয়াতে আপনার দামেস্কের যে পূর্ব দিকে যে অঞ্চলটি, সেখানে আপনার সাম্প্রতিক যে ঘটনাটি, তার আগে কিন্তু আমরা দেখছি যে এই সিরিয়াতে এই সিভিল ওয়ার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সিরিয়া থেকে আপনার লক্ষ লক্ষ শরণার্থী আপনার টার্কিতে আশ্রয় নিয়েছে বা ইউরোপে যাওয়ার চেষ্টা করেছে, এবং আমরা আয়ারল্যান্ড কুর্দির ঘটনা জানি, যিনি যে শিশুটি ভূমধ্য সাগরে তীরে পাওয়া গিয়েছিল। তো এই এই বিষয়গুলো কিন্তু এই যে বিশ্ব ব্যবস্থাটা কতটা মানুষের বা মানবতার জন্য মানে অনুকূলে বা মানবতার বিষয়গুলিকে অ্যাড্রেস করছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে জাতিসংঘ সেই 1945 সাল থেকে কাজ করছে, আমরা জানি যে বিশ্বের বিভিন্ন দেশ তাদের দেশের ভেতরে মানবাধিকার থেকে শুরু করে অনেক বিষয়ে অগ্রগতি সাধন করেছে, কিন্তু যখনই আমরা দেখি যে আন্তরাষ্ট্রীয় সম্পর্ক, যখনই আমরা দেখি যে একটি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জায়গা থেকে বা রাজনৈতিক জায়গা থেকে, সেখানে আমরা দেখি যে পাওয়ার পলিটিক্স এত বেশি শক্তিশালী ভূমিকা রাখছে, ভূ রাজনীতির বিষয়গুলো এত শক্তিশালী ভূমিকা রাখছে, যেখানে আমরা এই মানবতার বিষয়গুলো বা উন্নয়নের বিষয়গুলো বা জনগণের যে কল্যাণের বিষয়গুলো, এই দারিদ্র্যের বিষয়গুলো, বিশেষ করে আপনার এই যে এবং এই যে আমরা যেটি দেখছি যে সহিংসতার শিকার হয়ে যারা অ্যাকচুয়ালি এই এই সহিংসতার কোনোভাবেই তারা যুক্ত না, কিন্তু সেই নিরীহ মানুষগুলো কিন্তু আক্রান্ত হচ্ছে। তো এটি আমাদের এই যে চলমান যে বিশ্ব ব্যবস্থা, যে ব্যবস্থাটি ক্রমাগত হয়তো এটিকে আমরা হয়তো সমৃদ্ধ করার চেষ্টা করছি, কিন্তু সেই সেখানে কিন্তু সেইভাবে অগ্রগতিটা হচ্ছে না, এবং এই লিমিটেশনটা আমরা এখানে লক্ষ্য করছি। কারণ আজকে সিরিয়াতে যদি আপনি দেখেন যে সিরিয়ার ভেতরে চারটি গ্রুপ আছে, একদিকে যেমন সিরিয়া সরকার বা আসাদ রেজিম আছে, অন্যদিকে আইএসআইএস এর মতো একটি জঙ্গি গোষ্ঠী আছে, কুর্দিশ বাহিনী আছে সিরিয়াতে, আপনার বিদ্রোহী গ্রুপ আছে। আবার তার বাইরে আমরা যদি বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে দেখি, এই কিছুদিন আগে আপনার রাশিয়া, আপনার টার্কি এবং ইরান একটি একটি ট্রাইলেটারাল সামিট তারা করেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্বের কিছু দেশ দেশগুলো মিলে তাদের একটা অবস্থান আছে। ফলে এই যে বহিঃশক্তির যে স্বার্থ, আবার সিরিয়ার ভেতরের যে আপনার ভেতরের যে পরিস্থিতি, যারা বিভিন্ন পক্ষ আছে, যারা নিজেদের স্বার্থ বা নিজেদের গোষ্ঠীগত স্বার্থকে গুরুত্ব দিতে গিয়ে বা শাসক গোষ্ঠী বা এলিটদের স্বার্থকে গুরুত্ব দিতে গিয়ে আপনার দেখা যাচ্ছে এখানে একটা দীর্ঘমেয়াদী আপনার যুদ্ধাবস্থা চলছে। ফলে এই এটি কিন্তু আমরা সুরাহা করতে পারছি না। আমরা কূটনীতিকে কিংবা একটি শান্তিপূর্ণ উপায়ে যে বিভিন্ন দ্বন্দ্ব সমাধান করার যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি স্থিতিশীলতা বা শান্তির জায়গা থেকে চিন্তা করি বা উন্নয়নের জায়গা থেকে চিন্তা করি, সেটি কিন্তু হচ্ছে না। এখন এই সিরিয়ার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ আমাদের সামনে যে বিশ্ব ব্যবস্থার ভেতরে যে মানবতার যে বিষয়টি সেটি যে উপেক্ষিত হচ্ছে এবং সেটি সমাধানের জন্য যখন আবার আমরা দেখি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কথা বলা হয় এবং এই ধরনের সংকট নিয়ে যখন আলোচনা হয়, সেখানে কিন্তু আমরা দেখছি যে একটি বৃহৎ শক্তিগুলো বিভক্ত এবং একে অন্যের উপরে দোষ চাপাচ্ছেন এবং পাল্টা আক্রমণের কথা বলছেন। আমি ঘটনাটি রেফারেন্স আমরা আলোচনা করছি, যেমন আমি আমি একটি লেখা পড়ছিলাম, সেখানে বলা হচ্ছিল যে সেই 1961-62 সালের কিউবান মিজাইল ক্রাইসিসের মতো একটি ক্রাইসিস এখানে তৈরি করার সম্ভাবনা আছে। তার মানে কি, আমরা দেখছি যে এই যে হাই পলিটিক্স কিংবা আন্তরাষ্ট্রীয় সম্পর্কের জায়গাতে যে অবিশ্বাস এবং শক্তি প্রয়োগের যে প্রবণতা, এই বিষয়গুলি গুরুত্ব পাচ্ছে এবং ব্যক্তির যে ব্যক্তির যে নিরাপত্তা, ব্যক্তির যে তার যে সমস্যা আছে, সেগুলো কিন্তু আমাদের যে নীতি আন্তর্জাতিক পর্যায়ে বলি, আঞ্চলিক পর্যায়ে কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে, সেই নীতিগুলিতে বা আচরণের মধ্যে সেই সেই বিষয়গুলো কিন্তু গুরুত্ব পাচ্ছে না। হয়তো আমরা বিভিন্ন চুক্তি আছে, বিভিন্ন আলোচনার মধ্যে বিষয়গুলো আসে, কিন্তু যখনই আমরা একজন আন্তর্জাতিক সম্পর্ক ছাত্র হিসেবে আমি বলছি যে যখনই আমরা দেখছি রাষ্ট্র যখন অন্য রাষ্ট্রের সঙ্গে, অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে যখন কোনো সম্পর্ক তৈরি করছে, সেখানে মানে তাদের জাতীয় স্বার্থ কিংবা কৌশলগত স্বার্থের নামে কিংবা নিরাপত্তার নামে এমন এমন সিদ্ধান্ত নেন, বা বিশেষ করে আমরা যদি সিরিয়াতে দেখছি বা অন্যান্য অঞ্চলে দেখছি, সেই সেগুলো কিন্তু আপনার বিশ্ব সভ্যতাকে একটা সংকটের মধ্যে ফেলে দিচ্ছে এবং এই সংকটটি কিন্তু ক্রমাগত আরো আরো ঘনীভূত হচ্ছে। এই অর্থে যে আপনি সারা বিশ্বে কিন্তু আমরা দেখছি ছড়িয়ে পড়ছে এবং সেখানে আমি আবারও মানে রোহিঙ্গা সংকটের কথা বলছি, সিরিয়া সংকটের প্রশ্ন আসলে রোহিঙ্গা সংকটের বিষয়টিও আসে, কারণ প্রশ্ন কিন্তু হয়তোবা ধরনটা ডিফারেন্ট কিন্তু মূল প্রশ্নটা কিন্তু একই, যে এই যে হিউম্যানিটেরিয়ান যে ইস্যুগুলো আছে বা মানবিক যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং সেই অস্ত্র শক্তি এগুলো প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে, যেটি আমরা যেটি আমার আগের বক্তা বলেছেন যে শীতল যুদ্ধের সময় যে প্রবণতাগুলো ছিল সেই প্রবণতাগুলো আবার সামনে চলে আসছে এবং এই এই প্রেক্ষিতে আমরা দেখছি সিরিয়া সংকটটি একটি নতুন মাত্রা গ্রহণ করছে এবং এই মাত্রাটি আমার কাছে মনে হয় যে এই সিরিয়ার ভেতরে যে কনফ্লিক্টিং পার্টি বা বিভেদমান যে গ্রুপগুলো আছে তারা কিন্তু আরো বেশি এই সুবিধাটা গ্রহণ করবে, কারণ একদিকে যেমন রাশিয়া বা রাশিয়ার সঙ্গে যে রাষ্ট্রগুলো আছে তাদের সহযোগিতা নিয়ে সিরিয়ার আসাদ সরকার বা সিরিয়ান গুলি তারা বেপরোয়া ভাবে আক্রমণ গুলি পরিচালনা করবে, অন্যদিকে আবার যারা বিদ্রোহী বা অন্যান্য যে গ্রুপ গুলো আছে তারাও কিন্তু সেই এক্সট্রা মানে আপনার অন্য বহিঃশক্তির সমর্থন নিয়ে তারাও কিন্তু এই যে এই যে ঘটনাগুলো ঘটছে যেখানে প্রতিনিয়ত একটা রিফিউজি সংকট তৈরি হচ্ছে, মানুষ পালিয়ে যাচ্ছে, এখানে আমরা আমরা লক্ষ্য করেছি যে এই এই আক্রমণের সময় একটা হিউম্যানিটেরিয়ান কোল্ডিরের মতো ধারণা মানে গ্রহণ করা হয়েছিল, কিন্তু মানুষ ঘর থেকে বেরোচ্ছে না এবং তারা বের হতে চায় না, কারণ তারা নিজের বাসভূমি ছেড়ে অন্য কোথাও যেতে চায় না, আবার সেটি সেই বাসভূমিটিও অনিরাপদ। ফলে এই যে মানুষের যে আস্থা তার যে নিজের নিরাপত্তা এবং একটি নিরাপদ বাসস্থান সেটি কিন্তু আমরা নিশ্চিত করতে পারছি না। এবং বিশেষ করে এই এই মধ্যপ্রাচ্যে এই কয়েকটি দেশে দীর্ঘ সময় ধরেই কিন্তু এই সমস্যাগুলো চলছে।
ধন্যবাদ ডক্টর দেলবার হোসেন। আমাদের আরো অনেক কলার আছেন। লিয়াকত আলী বাংলাদেশ থেকে, হ্যালো। হ্যাঁ বলুন আপনার প্রশ্নটা। হ্যাঁ লিয়াকত, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন আপনার প্রশ্নটা বলুন।
বাংলাদেশের আজকে এক পত্রিকায় দেখতে পেলাম সিরিয়া ইস্যু নিয়ে নিরাপত্তা পরিষদের মুখোমুখি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। আমাদের যে দুই পরাশক্তি যেখানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ওনাদের মুখোমুখি সিরিয়ার যে রাসায়নিক অস্ত্র নিয়ে, কেউ বলতেছে এখানে রাসায়নিক অস্ত্র হয়েছে আর হয় নাই, কিন্তু তারা যেই দুই পরাশক্তি মুখোমুখি আজকে সেই মানবতা যেখানে আঘাত হবে বা পাল্টা আঘাত হবে, তখন সেই মানবতার সেই দৃষ্টিকোণ আমরা রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ যে প্রক্রিয়া চলেছে তাও না করার জন্য, আর যেখানে এই পরাশক্তি মুখোমুখি হয়ে একটা দেশের যে আক্রমণ হয় যেখানে মানবতা কোথায় আসবে আর পৃথিবীর শান্তি কোথায় যাবে, আমরা কি এই এই বিষয়ে আমি একটু আলোচনা দিয়ে কথা বলতে চাচ্ছি।
অনেক ধন্যবাদ লিয়াকত আলী বাংলাদেশ থেকে কল করার জন্য। ডক্টর সাইদ ইফতেখার আহমেদ,
আমরা যেটা দেখছি যে পৃথিবী এই মুহূর্তে অত্যন্ত একটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। আমরা 1962 সালে যে কিউবান মিসাইল ক্রাইসিসের সময় আমরা যেটা দেখেছিলাম তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে সংকটটা তৈরি হয়েছিল, সারা পৃথিবী যেভাবে উদ্বিগ্ন হয়েছিল যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে কিনা, এই মুহূর্তে বিষয়টা অনেকটা সেই অবস্থায় দাঁড়িয়েছে। বিশেষত আমরা সিরিয়াকে কেন্দ্র করে বর্তমানে দুই পরাশক্তি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং উদীয়মান রাশিয়া, যেটা মনে করা হয়েছিল যে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া পরাশক্তি হিসাবে বিশ্বে আর দাঁড়াতে পারবে না, কিন্তু আমরা যেটা দেখলাম গত 10-15 বছরে প্রেসিডেন্ট পুতিনের নেতৃত্বে রাশিয়া কিন্তু আবার অনেকটাই সেই পরাশক্তির অবস্থানে ফিরে এসেছে। সুতরাং রাশিয়ার যে আজকে আন্তর্জাতিক যে রাজনীতি, তার রাজনীতির যে মূল লক্ষ্য রাশিয়ার যে প্রভাবটা হারিয়েছিল বিশ্বে সে প্রভাবটাকে আবার ফিরে পাওয়া, এবং এই ফিরে পাওয়াকে কেন্দ্র করে আজকে আমরা যেটা দেখছি বিশেষত সিরিয়ার সাথে রাশিয়ার একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, এবং সিরিয়াকে রাশিয়া মনে করে যে তার মধ্যপ্রাচ্যে তার যে ভূ রাজনৈতিক স্বার্থ সেই ভূ রাজনৈতিক স্বার্থের জন্য সিরিয়াকে তার পাশে পাওয়া দরকার। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে সিরিয়ার যে আসাদ সরকার, সে আসাদ সরকার মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্বার্থ রক্ষার প্রধান প্রতিবন্ধক। এই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু আজকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া একটি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে, এবং দুপক্ষ থেকেই বেশ জোরে সোরে বলা হচ্ছে যে আঘাত করলে পাল্টা প্রতিঘাত করা হবে। এখন বিষয়টা বাস্তবে কতটুকু দাঁড়াবে এটা বলা মুশকিল, কিন্তু এই মুহূর্তে অবস্থা যেটি দাঁড়িয়েছে বিশ্ববাসী অত্যন্ত উদ্বিগ্ন, যদি আঘাত এবং প্রতিঘাতের বিষয়টা সেখানে শুরু হয় এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে টার্ন করবে কিনা। তবে এই মুহূর্তে এইটুকু বলা যায় যে দুই দেশই মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার যারা নীতি নির্ধারক রয়েছেন, যারা তাদের যদি প্রভাব তাদের যারা সেই দেশগুলিকে শাসন করছেন তাদের যদি প্রভাব তাদের উপর থাকে, একটি শুভ বুদ্ধির উদয় হবে। কারণ একটা জিনিস আমরা শীতল যুদ্ধের সময় দেখেছি, একটা টার্ম ব্যবহার করা হতো MAD, অর্থাৎ মিউচুয়ালি অ্যাসিওরড ডিস্ট্রাকশন। দুটো দেশই একটি জায়গায় অন্তত বুঝতে পেরেছে যদি এই ধরনের কোনো যুদ্ধ শুরু হয় কোনো রাষ্ট্রই কিন্তু সেখানে জয়লাভ করবে না, এবং দুটো রাষ্ট্রই কিন্তু আলটিমেটলি ধ্বংসপ্রাপ্ত হবে। এবং এই যে ধ্বংসপ্রাপ্ত হওয়ার যে ধারণা, সেই ধারণাই কিন্তু শীতল যুদ্ধের সময় দুটো রাষ্ট্রকে মুখোমুখি হওয়ার থেকে বিরত রেখেছিল, এবং এই ধারণাটি কিন্তু এখনো প্রিভেল করছে। সুতরাং এই দুটি রাষ্ট্র নীতি নির্ধারকরা যদি বুঝতে সক্ষম হন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া যদি যুদ্ধে লিপ্ত হয় তাহলে কারো পক্ষেই যুদ্ধে জয়লাভ করা সম্ভব হবে না, এবং দুটো রাষ্ট্রই কিন্তু শুধু ধ্বংসের মুখোমুখি নয়, পৃথিবীর জন্য মানব জাতির জন্য একটি বিপর্যয় ডেকে আনবে। এই চিন্তাধারা যদি দুই রাষ্ট্রের যারা শাসন কার্য পরিচালনা করছেন তারা যদি এখনো বুঝতে পারেন, আমি মনে করি যে যেই সংকটটা তৈরি হয়েছে সিরিয়াকে কেন্দ্র করে, সেই সংকটটি এড়ানো সম্ভব।
অনেক ধন্যবাদ। আমাদের বহু শ্রোতা ফেসবুকেও আজকাল অনুষ্ঠান শোনেন এবং আজকে আমাদের হ্যালো ওয়াশিংটনেও অনেকে শুনছেন এবং যোগ দিয়েছেন। এদের মধ্যে অনেকেই যেমন লিখেছেন, রতন কুমার শীল লিখেছেন, আসলেই বাচ্চাদের কষ্ট সকলকে পীড়া দেয়, সহ্য করা যায় না, তবে ভালো ফল হবে না। একজন আতিক চৌধুরী হক চৌধুরী লিখেছেন, সিরিয়ার রাসায়নিক হামলার তীব্র নিন্দা জানাই। আরও লিখেছেন সিরিয়ায়, এবার শঙ্কর হালদার লিখেছেন, সিরিয়ার এই হিংসার কি শেষ নেই? মোহাম্মদ আবদুল্লাহ লিখেছেন, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা থেকে কি যুক্তরাষ্ট্র সরে এসেছে? ডক্টর দেলবার হোসেন,
অনেকগুলো ইস্যু, তবে আমি আমার কাছে মনে হয় প্রত্যেকটি খুব গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ যে প্রশ্নটি সেটি অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে উনি মার্কিন সৈন্য প্রত্যাহার করবেন, অর্থাৎ সিরিয়া থেকে এক ধরনের স্কেলিং ডাউন হবে। সেটির কিন্তু সম্ভাবনা এই যে নতুন যে ডাইমেনশনটি আমরা দেখলাম যে রাসায়নিক হামলা থেকে এখন নতুন করে যে সংকট বা যে ধরনের উত্তেজনা তৈরি হয়েছে, দুই পরাশক্তি, যদিও আমরা দুই পরাশক্তি লিটারেলি হয়তো বলা যায় না, রাশিয়াকে এখনো ঠিক পরাশক্তি হিসেবে হয়তো আমরা ওইভাবে বিবেচনা করছি না, তবে সামরিক দিক থেকে রাশিয়া অবশ্যই দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি এবং সেদিক থেকে রাশিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ। তবে এই বিষয়টি কিন্তু মানে সেই পুরনো যে রাজনৈতিক বা কৌশলগত স্বার্থের জন্য বিভিন্ন অঞ্চলকে ব্যবহার করার যে একটা প্রবণতা যেটা আমরা যুদ্ধের সময় দেখেছিলাম, যেটাকে আমরা আরেকটি টার্ম ব্যবহার করি, প্রক্সি ওয়ার, সিরিয়া কিন্তু অনেকটা প্রক্সির মতো কাজ করছে, কারণ সিরিয়ার ভেতরের সিরিয়ার যে ভূরাজনৈতিক গুরুত্ব বা সিরিয়াকে কেন্দ্র করে আমরা দেখছি যে বহিঃশক্তিগুলো তারা নিজেদের স্বার্থে বা নিজেদের মধ্যকার যে দ্বন্দ্ব, নিজেদের মধ্যকার যে প্রতিযোগিতা বা তাদের যে প্রতিদ্বন্দ্বিতা বা হোস্টেলিটি বা তাদের যে বৈরিতা, সেটার কিন্তু এক ধরনের মানে এটি তারা পরস্পরের প্রতি সেটি দেখাচ্ছেন, সেটির দর্শক কিন্তু শুধু সিরিয়ার ভেতরে না, সারা বিশ্বে, কারণ সিরিয়া বা সিরিয়ার মতো দেশগুলো কিন্তু একটা প্রক্সি হিসেবে কাজ করছে। যে এই 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 যে বিষয়টি, এটি কিন্তু অত্যন্ত নেতিবাচক এবং আমরা স্নায়ুযুদ্ধের সময় এই বিষয়গুলো নিয়ে অনেক উদ্বেগ প্রকাশ করেছি বা প্রকাশ করা হয়েছে বা বড় ধরনের সমস্যা হিসেবে আমরা লক্ষ্য করেছি, কিন্তু এখন আমরা দেখছি যে আবার সেই এই এই বিষয়গুলো চলে আসছে। এখন আমার মনে হয় না যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সিদ্ধান্তটি সৈন্য প্রত্যাহার করা অথবা সিরিয়া থেকে, এটি আসলে হয়তো একটি ঘোষণা মাত্র, কিন্তু বাস্তব পরিস্থিতি বা যে গ্রাউন্ড রিয়ালিটি, এটি কিন্তু তখনও সেই মানে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পক্ষে বলে আমার মনে হয়নি। এবং এখন যে নতুন মাত্রা যুক্ত হয়েছে রাশিয়ার সঙ্গে এই বিষয় নিয়ে যে ধরনের প্রতিদ্বন্দ্বিতা এবং মুখোমুখি অবস্থান, তাতে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র বা ফ্রান্স বা ব্রিটেন এই দেশগুলোর সিরিয়াতে তাদের যেটুকু প্রেজেন্স আছে বা এটি নিয়ে যে ধরনের জাতিসংঘের ভেতরে তারা যেভাবে কাজ করছে এবং বিশেষ করে রাসায়নিক হামলার বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং এটি মানব সভ্যতার জন্য বা মানবতার জন্য মানে এটাকে অত্যন্ত ভয়ঙ্কর আক্রমণ হিসেবে দেখা হয়, ফলে এই বিষয়টি নিয়ে আরো আরো আলোচনা বা বহুমুখী একটা অবস্থান চলবে। তবে এবারে আমরা জানি যে আরো আগেও এবারের আগেও কিন্তু এই ধরনের আক্রমণ হয়েছিল, সেটি নিয়েও কিন্তু অনেক আলোচনা হয়েছে, অনেক বিতর্ক হয়েছে, অনেক অনেক পদক্ষেপের কথাও দুই পক্ষ থেকে আমরা লক্ষ্য করেছি, কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা দেখছি যে বাস্তব যে পরিস্থিতি বা সিরিয়ার ভেতরের পরিস্থিতি কোনো উন্নতি হয়নি। তো এবারও আমরা হয়তো যে বিষয়টি লক্ষ্য করছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মধ্যপ্রাচ্য নীতি এবং সেখানে কিন্তু পরিস্থিতি বা মধ্যপ্রাচ্য আছে, সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যাবে বা হ্রাস পাবে এরকম কোনো সিদ্ধান্ত নিশ্চয়ই ট্রাম্প প্রশাসন উনি নেবেন না, যদিও ওনার যে সিকিউরিটি অ্যাডভাইজার আছেন বা যে টিম আছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার বিষয়ে, তারা কখনই এই ধরনের একটি সিদ্ধান্তে যাবে না। এবং অন্যদিকে রাশিয়ার বিষয়ে যে কথাটি বলা হয়েছিল, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাশিয়ার সেই 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে রাশিয়ার যে একটা এক ধরনের পতন হয়েছিল, সেই সেখান থেকে রাশিয়া উঠে আসছে। এবং বিশেষ করে পুতিন তার সর্বশেষ নির্বাচনে তার নতুন করে ক্ষমতা গ্রহণ এবং এগুলোর মাধ্যমে রাশিয়া অনেক কনসোলিডেটেড একটা অবস্থানে আছে, ফলে তাদের মধ্যকার যে প্রতিদ্বন্দ্বিতা সেটি চলবে। এবং যেটাকে আমরা বলছি একটি নব্য বা একটি নয়া ঠান্ডা লড়াই কিংবা শীতল যুদ্ধ শুরু হতে পারে বা শুরু হতে হয়ে গেছে, আমরা হয়তো দেখছি যে এই প্রেক্ষিতে। যদিও এখানে আমরা জানি যে বর্তমান বিশ্বে চীন একটি গুরুত্বপূর্ণ পক্ষ এবং চীনের ভূমিকাটি এখানে খুব একটা স্পষ্ট না। এখন পর্যন্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রাশিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য যে রাষ্ট্রগুলো আছে তাদের মধ্যকার বিতর্কগুলো আমরা দেখছি। আর সিরিয়ার ভেতরে আমরা দেখছি শুধু যে রাশিয়া কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিদ্বন্দ্বিতা কিংবা বৈরিতা শুধু তাই না, এখানে আমরা ইরান কিংবা টার্কি তাদেরও স্বার্থ এখানে আমরা লক্ষ্য করছি। ফলে বিষয়টি কিন্তু একেবারেই আমি যেটা বলেছিলাম যে একটা একটা শক্তির রাজনীতি, এটার একটা মানে ডিসপ্লে সিরিয়াতে হচ্ছে বা অন্যান্য অঞ্চলে হচ্ছে, এবং এর এর ভিক্টিম হিসেবে বা এর এর অন্যতম ভিক্টিম হিসেবে আমরা দেখছি সিরিয়ার সাধারণ মানুষ যারা সেই গত প্রায় এক দশক ধরে তারা তাদের এই গৃহচ্যুত হয়ে তারা জীবন কাটাচ্ছে, পাশাপাশি সিরিয়ার ভেতরে অবর্ণনীয় একটি দুঃসহ অবস্থার মধ্যে তারা আছে। তবে এটি একটি নতুন ভাবে আমাদের ভাবতে হবে, এবং আমরা 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 চাই যে এই সিরিয়ার মতো দেশে যে সংকট চলছে সেটি আসলে একটা কনস্ট্রাকটিভ উপায়ে সমাধানের চেষ্টা করা, এবং সেখানে নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্রের হয়তো বা অন্য বা রাশিয়া তাদের যে সিরিয়াতে ইনভলভমেন্ট সেটি সামরিক ইনভলভমেন্ট সেটি যদি একটা বড় রিজন ছিল, আমরা জানি যে এখানে আইএস এর যে উত্থান ঘটেছিল, সে আইএস এক সময় তারা যে ইসলামিক স্টেট ঘোষণা করেছিল 2014 সাল থেকে, এই সেই সেই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ একটি মানে কারণ হিসেবে ছিল। কিন্তু এখন আমরা যে পরিস্থিতি দেখছি সিরিয়ার ভেতরে, গত সম্প্রতি আইএসের সঙ্গে যে যুদ্ধ হয়েছে সেখানে রাকা বা ইরাকের যে মসুল, এগুলো এগুলোর পতনের পরে কিন্তু এখানে এই সিরিয়ার পরিস্থিতিকে নতুন ভাবে চিন্তা করা উচিত, এবং সেখানে যে গণতান্ত্রিক ব্যবস্থা এবং একটি স্থিতিশীল অবস্থা তৈরি করা, এই দায়িত্বটা কিন্তু প্রত্যেকটি বৃহৎ রাষ্ট্রের আছে, এবং এটি এটি খুব জরুরি। কারণ সিরিয়ার ভেতরে যদি আপনি একটা স্থিতিশীলতা তৈরি না করতে পারেন, এখানে যদি একটি ন্যূনতম একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি না করা যায়, তাহলে কিন্তু এই 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 যে অবস্থাটি আমরা দেখছি যে এখানে একদিকে সিরিয়ানদের যে একের পরে এক তাদের যে মানে যে সংকট এবং তারা যে ধরনের বিপর্যস্ত অবস্থায় আছে, অন্যদিকে বহিঃশক্তিগুলো সিরিয়ারকে ভূ রাজনীতিকে ব্যবহার করে একটা দীর্ঘমেয়াদী একটি এই সংকটটাকে আরো দীর্ঘায়িত করছে, এটি কিন্তু হয়তো শেষ হবে না। তো এই জন্য আমি যেটি মনে করি যে সিরিয়ার এই 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 সংকটটি বিশ্ব রাজনীতির যে বর্তমান যে যে অসুস্থ যে চেহারা এবং এর যে কি মানে এর যে একটা নেতিবাচক যে দিক, সেটার কিন্তু অন্যতম একটি প্রতিফলন এই 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 সিরিয়া সংকট।
অনেক ধন্যবাদ, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, এবং আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হচ্ছে সিরিয়ায় সাম্প্রতিক কথিত রাসায়নিক হামলা, বিশ্ব প্রতিক্রিয়া। আমাদের বহু শ্রোতা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ফেসবুকে, এদের মধ্যে অনেকেই বলছেন, যেমন মোহাম্মদ আব্দুল সাত্তার বিশ্বাস, তিনি লিখেছেন আর উই গোয়িং টু ফেস দ্য থার্ড ওয়ার্ল্ড ওয়ার। আরেকজন লিখেছেন ইসমাত আরা জুলি লিখেছেন, বিশ্ব কি তৃতীয় মহাযুদ্ধের দ্বারপ্রান্তে, দুই পরাশক্তির মুখোমুখি অবস্থান মানব জাতির বিপর্যয় ডেকে আনবে বলে মনে হচ্ছে। লিয়াকত আলী লিখেছেন, দুই পরাশক্তির প্রতিযোগিতায় তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মনে হয় এগিয়ে যাচ্ছে। ডক্টর সাইদ ইফতেকার আহমেদ সবাই মনে হচ্ছে এখন ভয় পাচ্ছেন, বিশেষ করে যেহেতু এটা রাসায়নিক গ্যাসের এই ঘটনাটা ঘটেছে, রাশিয়া হুমকি দিচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে ধরনের কথা বলেছেন, সব মিলিয়ে সবাই এখন একটা ভীত সন্ত্রস্ত মনে হচ্ছে। আপনি কি বলেন, তৃতীয় বিশ্বের যুদ্ধের যে সম্ভাবনার কথা অনেকেই প্রশ্ন তুলেছেন?
না, ভয় পাওয়ার মতো তো বিষয়ই রয়েছে। বিশেষত গতকাল বোধ হয় রাশিয়া বলেছিল যে যদি সিরিয়াতে মিসাইল অ্যাটাক করা হয়, সবগুলো মিসাইলকে আসলে রাশিয়া মানে গ্রাউন্ডেড করবে বা পাল্টা আঘাত করে মিসাইলগুলিকে প্রতিরোধ করবে। শুধু তাই নয়, যেখান থেকে মিসাইলকে ছোড়া হবে যে বিমান বা জাহাজ থেকে, সেই বিমান বা জাহাজও তারা আঘাত করবে। কয়েক ঘন্টা আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন রাশিয়াকে রেডি থাকবার জন্য যে মিসাইল সিরিয়াতে যাচ্ছে এবং সেই মিসাইল হবে অত্যন্ত স্মার্ট মিসাইল। এবং পাল্টা রাশিয়ার থেকে একটু আগে দেখলাম যে আরেকটা স্টেটমেন্ট এসছে রাশিয়ার থেকে, তারা বলছে যে মানে স্মার্ট মিসাইল বলতে আপনারা কি বোঝাচ্ছেন, স্মার্ট মিসাইল হলে তো সেটা টেরোরিস্টদের আঘাত করবে, সেটা আসাদ সরকারকে নয়। এবং সর্বশেষ প্রেসিডেন্ট পুতিন কিছুক্ষণ আগে একটু কনসিলিটরি টোনে উনি একটু বক্তব্য রেখেছেন, তিনি বলতে চাচ্ছেন যে বিশ্ব অনেকটাই এক ধরনের কেওটিক একটা অবস্থানে চলে গেছে, কিন্তু উনি বিশ্বাস করেন যে কমন সেন্স উইল প্রিভেইল, তার ভাষায় আর কি, অর্থাৎ মানুষের বিবেক জাগ্রত হবে, অর্থাৎ রাশিয়া একটু একটু তার সুরটাকে নরম করেছে। এখানে আরেকটা বিষয় আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, গত দু তিন দিন যাবৎ যে মার্কিন যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনীতিতে যে বিষয়টা ঘটছে, আমরা যেটা দেখলাম যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যিনি আইনজীবী, সেই আইনজীবীর অফিস FBI অ্যাকচুয়ালি সার্চ করেছে এবং অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেখান থেকে নিয়ে গিয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি বিশ্বাস জন্মেছে অনেকের মধ্যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে আসবার পর, যে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের বিষয়ে রাশিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সহযোগিতা নির্বাচিত হয়েছে, এ ধরনের একটি ধারণা সেখানে এখানে রয়েছে এবং এই বিষয়টি নিয়ে কিন্তু একটি তদন্ত চলছে এবং সেই তদন্ত পরিচালনা করছে কিন্তু FBI, যেটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পছন্দ করছেন না এবং বিভিন্ন সময় উনি বলার চেষ্টা করেছেন এই ধরনের তদন্ত বন্ধ করবার জন্য। এবং এই ধরনের একটা আভ্যন্তরীণ রাজনৈতিক যে টেনশন সেটা আমরা দেখছি। এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে এই বক্তব্যটি শুধু যে মাত্র যে আন্তর্জাতিক রাজনীতিকে কেন্দ্র করে তাই নয়, আজকে উনি প্রমাণ করবার চেষ্টা করছেন যে উনি আসলে রাশিয়া কর্তৃক নির্বাচিত হননি বা রাশিয়া উনাকে সাহায্য করেন নাই, এবং এই জন্যই অনেক সময় উনাকে দেখা যাচ্ছে যে অত্যন্ত ভোকাল হতে রাশিয়ার বিরুদ্ধে। এই এই বক্তব্যগুলো দিয়ে উনি আভ্যন্তরীণ যে জনগোষ্ঠী রয়েছে সেই জনগোষ্ঠীকে বোঝাতে চাচ্ছে যে তিনি রাশিয়ার পক্ষের লোক নন। সুতরাং আমাদের কিন্তু এই জিনিসগুলো বিবেচনা করতে হবে যে এই পলিটিক্যাল রেটোরিক গুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেন উঠে আসছে। হ্যাঁ, কিন্তু এই ধরনের রেটোরিক কিন্তু একটা বিপজ্জনক বিষয় রয়েছে। এখন যদি সত্যি সত্যি এই ধরনের কোনো মিসাইল স্ট্রাইক হয় সিরিয়াতে এবং রাশিয়া যদি সত্যি সেটা পাল্টা আঘাত করে, তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে সেটা এই মুহূর্তে বলা মুশকিল। কারণ কখনোই আমরা যদি 1945 সাল থেকেও যদি ধরি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া কিন্তু কখনোই মুখোমুখি সংঘর্ষে অবতীর্ণ হয় নাই। তাদের সমস্ত ওয়ারগুলি ছিল কিন্তু ডক্টর দেলোয়ার যেটা বলেছেন প্রক্সি ওয়ার, হ্যাঁ, সেটা ভিয়েতনামে হোক সেটা আফগানিস্তানে হোক। কিন্তু যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এই মুখোমুখি যুদ্ধে দাঁড়ায় একটা একটা অন্য এরিয়া, তো তাহলে পরবর্তীতে কি হবে সেটা এই মুহূর্তে বলা মুশকিল। কারণ
পুরো ডাইনামিক্সটাই চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে,
পুরো ডাইনামিক্সটা বিশ্ব পরিস্থিতি চেঞ্জ হবে, কারণ এই ধরনের কোনো ঘটনা কিন্তু আমরা দেখি নাই। এবং এই ধরনের জন্য কোনো ঘটনা যখন ঘটে, অনেক সময় কিন্তু যারা রাষ্ট্রনায়ক থাকেন তাদের হাতেও কিন্তু কন্ট্রোলটা থাকে না, হ্যাঁ, তাদেরকে অনেক প্রেশারের মধ্যে কাজ করতে হয়, সেখানে মিলিটারি এস্টাবলিশমেন্টের প্রেশার রয়েছে দুই দেশের থেকেই। সুতরাং দুটো পক্ষকেই এখন আমার মনে হচ্ছে অত্যন্ত সতর্কতার সাথে ভূমিকা পালন করতে হবে। যদি একটি পক্ষ ভুল করে, এটি কিন্তু একটি মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে, শুধু তাদের নিজ নিজ দেশের জন্য নয়, বিশ্ব মানবতা এবং বিশ্ব সভ্যতার জন্য।
অনেক ধন্যবাদ। আমাদের আরেকজন শ্রোতা আছেন, ইশরাত আলী। হ্যালো, হ্যাঁ ইশরাত আলী।
হ্যাঁ, আমার নাম ইশরাত আলী, আমি সাতক্ষীরার কালীগঞ্জ থেকে বলছি। আমাদের এক সময় আমরা ওয়ারসো জোট এবং ন্যাটো জোটের ঠান্ডা লড়াই দেখছি বিশ্বব্যাপী, আর সে সময় আমেরিকা এবং রাশিয়া সারা বিশ্বব্যাপী দুটো গ্রুপকে নেতৃত্ব দিত। তা আমাদের মনে হয়েছিল যে না, ছবি নির্দেশিয়া ভাঙার পরে মনে হয় এটার একটা মনে একটা অবসান হলো, কিন্তু আসলে বর্তমানে সিরিয়ায় যে বোমা হামলা এবং প্রতিটা মুহূর্তে হাজার হাজার বেসামরিক বলি আর সামরিক বলি হাজার হাজার মানুষ যে নিহত হচ্ছে আর এই যে করুণ দৃশ্যটা চোখের সামনে আসছে, এটা আসলে খুবই দুঃখজনক। এখন সামনে যে প্রশ্নটা এসে যাচ্ছে সেটা হলো যে আসলে বিশ্বব্যাপী কি আবার আসলে কি এসে যাচ্ছে, কি এসেই গেছে যে রাশিয়ার নেতৃত্বে এবং আমেরিকান নেতৃত্বে কি তাহলে আবার আরেকটি পারমাণবিক যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে, একটা প্রশ্ন। আর একটা বিষয় হলো আসলে বোমা হামলা হচ্ছে, মানুষ মরছে, বলা হচ্ছে যে সন্ত্রাসীদের দমনে কিংবা আপনার জঙ্গির দমনেই বোমা হামলা হচ্ছে, কিন্তু আসলে তো মানুষ মরছে। আর এটা এভাবে যদি মরতেই থাকে, এই মানবিক কার্যক্রমগুলো আসলে কি ধ্বংস হয়ে যাবে না?
ধন্যবাদ ইশারাত আলী প্রশ্ন করার জন্য। ডক্টর দেলবর হোসেন,
আসলে আমরা এই আলোচনাগুলি করছিলাম, সম্মানিত দর্শক যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের মানে উত্তর বা এই প্রশ্ন নিয়ে কিন্তু আমরা আলোচনা শুরু করেছি, ওটাই চলছে। এবং বর্তমান বিশ্ব বাস্তবতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের এবং সিরিয়াতে, বিশেষ করে সিরিয়াতে যে ঘটনা ঘটছে এবং যে ধরনের মুখোমুখি অবস্থান আমরা লক্ষ্য করছি গ্যাস শক্তিগুলোর মধ্যে, পার্টিকুলারলি মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, এটি এটি অনেক দিক থেকে উদ্বেগ তৈরি করছে। যেহেতু কি একটু আগে আলোচনা হচ্ছিল যে তৃতীয় বিশ্বের দিকে যাচ্ছে কিনা বিশ্ব, এটি এটি আমার কাছে মনে হয় সামরিক দিক থেকে বিবেচনা করলে এর সম্ভাবনা নেই। কারণ আপনার এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার তাদের যে ডাবল স্ট্রাইক নিউক্লিয়ার ক্যাপাবিলিটির কারণে একটা পরিষ্কার একটা ডেটারেন্স এখানে কাজ করে, যেটাকে আমরা বলি এক ধরনের নিবারণ তত্ত্ব, যার মাধ্যমে যে কথাটা ডক্টর সাইদ বলছিলেন যে ডিস্ট্রাকশন, যে এই দুটো রাষ্ট্রের সামরিক সক্ষমতা এত এত ব্যাপক যে তারা একে অন্যকে ঠিক সাবস্টেন্টিভ কোন ধরনের অ্যাটাকে তারা যাবে না। যেটা হতে পারে যে একটা লিমিটেড খুব সীমিত আকারের একটা সংঘর্ষ হতে পারে বা সেটারও সেটা হতে পারে সেই বড় জোট, কারণ আমরা বিশ্বকে একটা অবশ্যই নিরাপত্তার জায়গা থেকে বা রাজনৈতিক জায়গা থেকে বা ভূরাজনৈতিক জায়গা থেকে দেখছি, আবার অন্যদিকে এটাও কিন্তু আমাদের স্বীকার করতে হবে যে বর্তমান বিশ্বের যে যে বড় ধরনের যে অর্থনৈতিক বা আপনার যে টেকনোলজিক্যাল এবং এনভায়রনমেন্টাল বিভিন্ন দিক থেকেও কিন্তু পরিবর্তন হয়েছে, এবং বিশেষ করে আপনার বিশ্বায়নের জায়গা থেকে কিন্তু আমরা দেখি এবং বর্তমান বিশ্বের যে আন্তনির্ভরশীলতার যে বিষয়গুলো দেখি সেখানে কিন্তু আমরা দেখবো যে এই এই রাষ্ট্রগুলির মধ্যে তাদের সেই কনসার্নটা আছে যে তাদের বাণিজ্য, তাদের বিনিয়োগ এবং তাদের দেশের মানুষের যে জীবনযাত্রার মান বজায় রাখার জন্য তাদেরকে আবার সেই গ্লোবাল মার্কেটের কথা চিন্তা করতে হচ্ছে। ফলে এখানে রাশার সঙ্গে একটা যুদ্ধ বাঁধিয়ে দিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের, অথবা রাশা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিল, যেটি যেটি ইমপ্লিকেশন আমরা যেটা বলছি যে গ্লোবাল বা ওয়ার্ল্ড ওয়ার থেকে দূরের কথা, মানে অ্যাটলিস্ট যদি রিজনাল লেভেলে চিন্তা করি সেটা কিন্তু অসম্ভব ব্যাপার। ফলে এই এই জায়গাতে একটা বড় ধরনের একটা ইয়ে আছে, কম্পালশন আছে এই দুটো রাষ্ট্রে, যেটাকে আমরা ব্যালেন্স অফ টেরর বলি আর কি, যে কারণে হয়তো যুদ্ধের সম্ভাবনা নেই, কিন্তু যুদ্ধ না হলেও এই যে সীমিত আকারে যে এই যুদ্ধ অথবা সংঘর্ষ হচ্ছে বা যে উত্তেজনা চলছে এবং যে সুযোগ নিয়ে এখানে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র গত বছর বা মিসাইল নিক্ষেপ করেছে সিরিয়ার একটা ইয়ার বেজে, অথবা রাশিয়া বোমা নিক্ষেপ করেছে, কিন্তু কন্টিনিউয়াসলি আমরা যে ফাইট দেখছি, যে যেই যে ধরনের এখানে যে যুদ্ধ হচ্ছে যেটাকে আমরা বলছি গৃহযুদ্ধ, এটি কিন্তু ক্রমাগত চলছে এবং সেই যুদ্ধের ইম্প্যাক্ট কিন্তু আরো ভয়াবহ। এখানে বিশ্বযুদ্ধ ছাড়াই যে ধরনের সংকট, যে ধরনের যুদ্ধাবস্থা চলছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে এবং এই সিরিয়াতে, এটি কিন্তু মানবতার জন্য, সভ্যতার জন্য, কিংবা বিশ্ব শান্তির জন্য একটা ভয়াবহ হুমকি। ফলে বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের যে ধরনটা এটা কি ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা ঠিক প্রথম বিশ্বযুদ্ধের মতো হবে না, কিন্তু এক ধরনের যুদ্ধাবস্থা যে চলছে এবং সেটাকে কিন্তু এই যে ধরনের কূটনীতি যে ধরনের আন্তরাষ্ট্রীয় সম্পর্কের যে ফ্রেমওয়ার্ক আমরা বর্তমানে দেখি তার যার ভিত্তিতে হচ্ছে একটা একদম রিয়ালিজম যেটাকে আমরা বলি যে বাংলায় বাস্তববাদ, অর্থাৎ একটা রাষ্ট্রের যে একটা রাষ্ট্রের স্বার্থ তার নিরাপত্তা সেটিকে বড় করে দেখা, ব্যক্তির স্বার্থ ব্যক্তির নিরাপত্তাটাকে অতটা গুরুত্ব না দেয়া এবং আপনার এই যে ম্যাক্সিমাইজিং সিকিউরিটি অফ দ্য স্টেট এই বিষয়গুলো কিন্তু প্রাধান্য পাচ্ছে এবং এটি অত্যন্ত মানে দুর্ভাগ্যজনক যে যেখানে আমরা সভ্যতার দিক থেকে আমাদের উন্নয়ন ভাবনার দিক থেকে অনেক সোফিস্টিকেটেড থিংকিং আমাদের এখানে এখন বিশ্বে আছে, কিন্তু আমরা যখন দেখছি যে এই এই সিরিয়ার মতো রাষ্ট্রের ভেতরে সেখানকার যে ডোমেস্টিক যে অ্যাক্টার্স আছে তাদের সাথে বহির্বিশ্বের যে অ্যাক্টার তারা একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে এমন একটা অবস্থা তৈরি করেছে যে অবস্থাটা আসলে এখানে গৃহযুদ্ধকে এটা ক্রমাগত এটাকে আরো প্রলম্বিত করছে এবং সিরিয়ানদের সাধারণ সিরিয়ান যারা বা বেসামরিক যে সিরিয়ানরা তাদের তাদের জীবনকে মানে তাদের উপরে একের পর এক হামলা হচ্ছে এবং তারা অনিরাপদ এবং ঝুঁকির মধ্যে বাস করছে।
অনেক ধন্যবাদ। আমাদের আরেকজন শ্রোতা আছেন, হ্যালো,
আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ থেকে মাসুম বলতে বলছি গাজীপুর থেকে। আপনাদেরকে
ধন্যবাদ
একটা সুন্দর বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। সিরিয়াতে যে রাসায়নিক বোমা হামলাটা হলো সেজন্য আমি নিন্দা প্রকাশ করছি আমার পক্ষ থেকে, সেই সাথে আমি বলতে চাই যে বর্তমান পরিস্থিতিতে এই অবস্থায় জাতিসংঘ এবং আমেরিকার কি করণীয় আছে এবং তারা কি করতে পারে এই বিষয়গুলো যেন আর সামনে না যায় সেগুলো দেখার জন্য এবং বিস্তারিত বিষয়গুলো খুলে বলার জন্য। আপনাদেরকে ধন্যবাদ।
অনেক ধন্যবাদ। মাসুম বিল্লাহ বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন। আমাদের সময় হাতে বেশি সময় নেই, মাত্র দু তিন মিনিট সময় আছে। ডক্টর সাইদ ইফতেকার আহমেদ, এখন কি করণীয়, জাতিসংঘেরই বা কি করণীয়, যুক্তরাষ্ট্র বা রাশিয়া বা মানে এখন কি এবার এটা কি থামানো যাবে, কি করা উচিত যাতে এই জিনিসটা আর অগ্রসর না হয়, মাসুম বিল্লাহ যেটা বললেন?
আমি খুব সংক্ষেপে বলছি, জাতিসংঘ কিন্তু কোনো ইন্ডিপেন্ডেন্ট বডি না, জাতিসংঘে ইন্ডিপেন্ডেন্টলি কোনো কাজ করবার কিন্তু ক্ষমতা নেই। জাতিসংঘকে কাজ করতে হয় মূলত বিশ্বের পাঁচটি পরাশক্তির সম্মতির উপর ভিত্তি করে। পাঁচটি পরাশক্তির কোনো একটি যদি সেখানে কোনো সিদ্ধান্তে ভিটো প্রয়োগ করে জাতিসংঘের কিছু করবার থাকে না। সুতরাং এখানে যে জিনিসটা করা উচিত, আগে সেটা হচ্ছে উচিতের প্রশ্ন, বাস্তবে সেটা সম্ভব কিনা। বিশ্বের এখন যে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং উদীয়মান পরাশক্তি যে রাশিয়া, সেই দুটো শক্তি যদি একটি মিনিমাম কনসেনসাসে পৌঁছায় সিরিয়াকে ঘিরে যে শান্তিপূর্ণ আলাপ আলোচনার মাধ্যমে সেটা সমাধান করতে হবে, এ ধরনের কোন ঐক্যমত্যে পৌঁছায়, তাহলেই কিন্তু বিষয়টার একটি শান্তিপূর্ণ সমাধান আমরা সম্ভাবনা দেখতে পাই। কিন্তু সে পথটিকে যদি তারা না যায় এবং সেকে যদি এক ধরনের সামরিক সংঘর্ষের পথে যদি তারা থাকে, তাহলে কিন্তু সিরিয়ার যে সংকট এবং মধ্যপ্রাচ্যের যে অন্য দেশগুলির যে সংকট সেগুলি কিন্তু ক্রমাগত চলতেই থাকবে এবং যে সাধারণ মানুষ, নারী, শিশু, পুরুষ, তাদের জীবনহানি ঘটতেই থাকবে।
অনেক ধন্যবাদ ডক্টর দেলওয়ার হোসেন।
জি, এটি তো আসলে খুব খুব জটিল এই এই অবস্থান থেকে বেরিয়ে আসার যে প্রক্রিয়া, তবে এটি তো সত্য যে সহযোগিতার কোন বিকল্প নাই। এই যে যে রাষ্ট্রগুলো বহিঃশক্তি হিসেবে সিরিয়ার ভেতরে প্রভাব বিস্তার করছে, আবার সিরিয়ার ভেতরের যে পক্ষগুলো যাদের উপর ভিত্তি করে এই 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 ধরনের একটি সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়েছে, তাদের সবার মধ্যে কিন্তু যদি আপনার সহযোগিতার পরিবেশ তৈরি না হয় এবং আপনার অস্ত্রের পরিবর্তে যদি আলোচনা, ডায়লগ বা সংলাপের মাধ্যমে তারা যদি এই সমস্যাগুলো সমাধান না করতে চায়, তাহলে কিন্তু এই সংকটটাকে সমাধান করা একেবারে অসম্ভব। এবং এটি এই এই সেন্সটা প্রিভেইল করা খুব জরুরি যে সংলাপের মাধ্যমেই সব সমস্যা সমাধান করা যায়, আলোচনার মাধ্যমে করা যায়, কূটনীতির মাধ্যমে করা যায়, শান্তিপূর্ণ উপায়ে করা সম্ভব। এই এই যে একটা পরিবেশ তৈরি করা, সেই পরিবেশ তৈরি করাটা কিন্তু খুবই জরুরি এবং এই এর দায়িত্ব কিন্তু এই রাষ্ট্রগুলোর, আজকে যে আঞ্চলিক শক্তিগুলো আছে ইরান অথবা টার্কি, তাদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। রাশিয়া কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই তারা বিশ্ব শক্তি হিসেবে তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। চীনের এখানে আরো সক্রিয় হওয়া উচিত শান্তির পক্ষে এবং আলোচনার পক্ষে এবং সংলাপের পক্ষে, এবং এই দায়িত্বশীল ভূমিকাটাকে আমরা আমরা বড় করে দেখা উচিত এবং এটিরই অনুপস্থিত আছে। এই রাষ্ট্রগুলো অন্য কোন অঞ্চলে দেখা যাচ্ছে তারা অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করতে চায়, যখনই আবার সিরিয়া কিংবা
আমাদের সময় ডক্টর দেলওয়ার হোসেন, আমাদের সময় একেবারেই শেষ হয়ে গেছে, আমাদের একেবারেই হাতে আর সময় নেই। ডক্টর দেলওয়ার হোসেন এবং ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আজকে বহু শ্রোতা আমাদের ফেসবুকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এবং আপনাদের প্রশ্নগুলো নিতে পেরেছি, অনেকের প্রশ্ন নিতে পারিনি, সত্যি দুঃখিত সেজন্য, বাট অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমি তাহলে এখানেই শেষ করছি, আমি শেগুফতান স্ট্রিট কুইন এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এবারে সর্বসাম্প্রতিক সংক্ষিপ্ত সংবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ।
আলজেরিয়ার সৈন্যদের বহনকারী সামরিক বাহিনীর একটি পরিবহন বিমান আজ বিধ্বস্ত হওয়ায় 257 জন প্রাণ হারিয়েছে বলে সে দেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। কর্মকর্তারা বলছেন যে বিমানটি উড়াল দেবার অব্যবহিত পরে রাজধানী অ্যালজিয়ার্স থেকে প্রায় 25 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বোফারিক বিমান ঘাঁটির কাছে বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে রয়েছে 247 জন যাত্রী এবং 10 জন বিমান কর্মী। ঘটনার শিকার অধিকাংশই ছিল সৈন্য এবং তাদের স্বজন। লেবাননে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত একথা বলার পর যে সিরিয়ার দিকে নিক্ষিপ্ত যে কোনো ক্ষেপণাস্ত্রকে রাশিয়া গুলি করে নামাবে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বলেছেন যে রাশিয়ার প্রস্তুত থাকা উচিত, কারণ তাঁর কথায় ক্ষেপণাস্ত্র আসছে। এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, তাঁর কথায়, গ্যাস দিয়ে হত্যাকারী যে জানোয়ার নিজের জনগণকে হত্যা করে আনন্দ পায়, আপনাদের তার সহযোগী হওয়া উচিত নয়। রাশিয়ার জবাব ছিল যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের লক্ষ্য হওয়া উচিত, সন্ত্রাসবাদীরা সিরিয়ার বৈধ সরকার নয়। ক্রেমলিনের মুখপাত্র দমিত্রি পেসকভ আজ বলেছেন, সিরিয়ায় সম্পৃক্ত সকল পক্ষের উচিত হবে এমন সব কর্মকাণ্ড থেকে নিজেদের বিরত রাখা যা ওই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। মিয়ানমারের ঔপনিবেশিক আমলের সরকারি গোপনীয়তা বিষয়ক তথ্য আইন লঙ্ঘনের অভিযোগে রয়টারের দুজন সাংবাদিক বিচারের সম্মুখীন হতে যাচ্ছেন। ওই মামলা বাতিল করে দেওয়ার একটি অনুরোধ আদালত প্রত্যাখ্যান করেছে। বিচারক লেউইন আজ বলেছেন যে এই দুজন সাংবাদিক 31 বছর বয়সী ওয়া লুন এবং 27 বছর বয়সী কিয়াওসো উর বিরুদ্ধে এই অভিযোগ করার যথার্থ কারণ রয়েছে এবং তাদের মুক্তি দেওয়া উচিত নয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে যে এই সিদ্ধান্ত আতঙ্কিত করার মতো, তবে সম্পূর্ণ অপ্রত্যাশিত নয়, কারণ এটি হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা এবং সাধারণভাবে মানবাধিকারের উপর মিয়ানমারের অব্যাহত দমননীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। হোয়াইট হাউস গতকাল জোর দিয়েই বলেছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী অভিযানের সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততা নিয়ে নিযুক্ত বিশেষ কৌঁসুলিকে অপসারণের কর্তৃত্ব প্রেসিডেন্টের আছে। হোয়াইট হাউসের প্রেস সচিব স্যারা হাকাবি স্যান্ডার্স বলেন, আমাদের বলা হয়েছে যে নিশ্চিতভাবে এই সিদ্ধান্ত প্রেসিডেন্টের এখতিয়ারে রয়েছে। সংবাদদাতারা জানতে চেয়েছিলেন যে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরখাস্ত করতে পারেন কিনা। অনেক আইন বিশেষজ্ঞই বলছেন যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রজেনস্টাইনের মাধ্যমেই প্রেসিডেন্টকে এই ব্যবস্থা নিতে হবে, তবে রজেনস্টাইন তা মানতে অস্বীকৃতি জানাতে পারেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে যে যুক্তরাষ্ট্রে পাকিস্তানি কূটনীতিকদের সফরের উপর কোন রকম নিষেধাজ্ঞা নেই।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন লিনাস রিমকোস। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.